বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو আল্লাহু আজিজুন ইনতিকাম। সাদাকাল্লাহু আলিউল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 28 মে, 14 জ্যৈষ্ঠ এবং ফার্সি 7 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, গাজায় ইসরায়েলের অপরাধ যজ্ঞের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে করোনাকালীন বিশেষ বাজেট প্রণয়নে বিএনপির পরামর্শ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রাথমিক পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিব জাদে। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাশার আল আসাদ, দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা, অভিনন্দন জানাল ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলা। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের করোনা টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ফিরাদ হাকিম সহ 4 নেতামন্ত্রী, মুখ খুলতে পারবেন না গণমাধ্যমে। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের কাজে মনোনিবেশ করেন। সৈয়দ খতিবজাদে বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে বলেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোর শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, এটি অত্যন্ত হতাশাজনক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন আপনারা যে রক্তপিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। টুইটার বার্তায় খতিবজাদে আরও বলেন নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে সমস্যা সমাধানের একমাত্র উপায় পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার কাজে আত্মনিয়োগ করুন। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদ 95.1% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি 1,35,40,360 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে 1,42,39,000। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমদ মারি এবং সাবেক মন্ত্রী ও এমপি আবদুল্লাহ সাল্লুম আবদুল্লাহ। নির্বাচনে মারি 4,70,276 ভোট এবং আবদুল্লাহ 2,13,968 ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট 7 বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান। 2000 সালে আসাদের পিতা হাফিজ আল আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল আসাদ। তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের মাঝামাঝি সময় সিরিয়ায় বিদেশী মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয়। প্রায় 1 দশকের সহিংসতার পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক শান্তি বিরাজ করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আগামীকাল থেকে কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষের আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এই মন্তব্য করেন। চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত 1 দশকের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে। সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়ার জনগণের রায়ের প্রতি সম্মান জানাচ্ছে, সেই সঙ্গে যে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার জনগণই দেশের সংকট সমাধান করতে পারবে বলে তেহরান আশা করছে। এদিকে রুশ ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কনস্টান্টিন কোসাসেভ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয় প্রমাণিত হল সেদেশের জনগণ সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্বাসী। এক্ষেত্রে রাশিয়া সিরিয়ার জনগণকে সমর্থন দিতে সদা প্রস্তুত রয়েছে বলে কোসাসেভ উল্লেখ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বাশার আসাদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বাশার আসাদের বিজয়কে সিরিয়ার জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
ছাত্র এবং শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ, এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মহামারী করোনার কারণে 1 বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি, এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান তার বিবৃতিতে আরো বলেন, সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেবার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকা দান শেষ হতে হয়তো আরো কয়েক মাস সময় লেগে যেতে পারে, আর এই দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এদিকে বাংলাদেশে গত 2 মাসে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও বর্তমানে তা কমেছে, তবে নিয়ন্ত্রণে আসেনি। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আরও 1,358 জনের করোনা শনাক্ত হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। উপকূলের শিক্ষার্থীদের একটি সংগঠন আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সিডর, আইলা, মোয়াসেন, আম্পান ও ইয়াসের মতো একের পর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার উপকূল তছনছ হয়ে যাচ্ছে। এ কারণে উপকূলবাসী মাথা গোজার ঠাঁই হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য ও কৃষি সম্পদ, ভেঙে পড়ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বেশ কিছু এলাকায় বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকেছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছের খামারিরা। ভারতের পশ্চিমবঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 20,000 কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সফর করেন। তিনি পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে পর্যালোচনা বৈঠক করেন। উড়িষ্যাতেও তিনি ইয়াস দুর্যোগ পরবর্তী অবস্থা খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ 4 নেতামন্ত্রী। জামিনে থাকার সময় গণমাধ্যমের সামনে নারদা মামলা নিয়ে মুখ না খোলার শর্তে জামিন পেতে তাদের প্রত্যেককে 2,00,000 টাকা করে মুচলেকা দিতে হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ 4 নেতামন্ত্রী। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন 5 বিচারপতির সমন্বিত বেঞ্চে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক পরিবহন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র শোভন চ্যাটার্জি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি আজ বলেন,
এই হিয়ারিং কবে শেষ হবে তার তো কোনো ঠিক নেই, তাই জন্য কোর্ট চাইছে যে তাকে ইন্টিম বেল দেবে এবং উইথ সার্টেন কন্ডিশন। তখন সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ওটাকে খুব স্ট্রংলি অপোজ করেছিল, কোর্ট হ্যাজ নট অ্যাকসেপ্ট
বলছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ আদালতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর আইনজীবী তুষার মেহতা অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে বলেন, এই 4 নেতামন্ত্রী প্রভাবশালী ব্যক্তি, জামিন হলে তারা মানুষের ভাবাবেগকে ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন, তাছাড়া জামিন হলে মূল বিষয়টি ঠান্ডা ঘরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল মামলাটি ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হবে না বলে সিবিআই এর আইনজীবীকে আশ্বস্ত করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সাম্প্রতিক গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনের সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে 19টি দেশ। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে। প্রস্তাবে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকা, জর্দান নদীর পশ্চিম তীর ও বাইতুল মোকাদ্দাসে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওআইসির পক্ষ থেকে পাকিস্তান জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই অধিবেশন ডাকার প্রস্তাব করেছিল। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আল আকসা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আজ দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চায়, অন্তত এমন কোন আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। আলেসানি বলেন, যতদিন সকল ফিলিস্তিনিকে সন্তুষ্ট করে এমন কোন পদক্ষেপ নিতে তেল আবিব ব্যর্থ হবে ততদিন ফিলিস্তিন প্রসঙ্গে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করবে না। কাতারের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক গাজা যুদ্ধে অস্ত্রবিরতি প্রতিষ্ঠার ঘটনায় তার দেশের মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংকট সমাধানেও মধ্যস্থতা করতে রাজি দোহা। তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরানকে উৎসাহ দিয়ে যাচ্ছে কাতার। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন গাজী আব্দুর রশিদ।
জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বাশিলেট গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে একটি রিপোর্ট দিয়েছেন। এ রিপোর্টে দেখা গেছে বাইতুল মোকাদ্দাস শহরের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি প্রচেষ্টা ও মুসলমানদের প্রথম কেবলা আলাক্সা মসজিদে ইসরায়েলি সেনা মোতায়েনের কারণেই সেখানে সাম্প্রতিক উত্তেজনাগুলো দেখা দিয়েছে। একই রিপোর্টে বলা হয়েছে, যদিও ইসরায়েল দাবি করেছে যে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর উপরই ইসরায়েল বোমা বর্ষণ করেছে, কিন্তু এইসব হামলায় হতাহত হয়েছে বেসামরিক ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো ফিলিস্তিনি যোদ্ধারা ব্যবহার করেছিল এমন কোনো প্রমাণ আমরা পাইনি বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল সম্প্রতি গাজায় আগ্রাসনের সময় বহু বেসামরিক বাসভবন ধ্বংস করেছে এবং এতে প্রায় 250 বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে 68 শিশু ও প্রায় 40 জন নারীও রয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েক হাজার মানুষ। দেখা গেছে ইসরায়েল অতীতেও যে কোনো যুদ্ধে গণহত্যা ও সবকিছু ধ্বংস করার মতো পোড়ামাটি নীতি অনুসরণ করে এসেছে প্রতিরোধকামী শক্তিগুলোকে ধ্বংস করার অজুহাত দেখিয়ে। নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের মতো যুদ্ধ অপরাধেও লিপ্ত হয় শিশু ঘাতক এই শাসক গোষ্ঠী। আবাসিক বাসভবন, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, স্কুল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয়ও ইসরায়েলের পৈশাচিক ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। জাতিসংঘের রিপোর্টে এটাও বলা হয়েছে, গাজা হচ্ছে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার। ইসরায়েল 2007 সাল থেকে গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে, ফলে সেখানে প্রায়ই ওষুধ, খাদ্য ও জ্বালানির সংকট সহ নানা মানবীয় সংকট দেখা দেয়। এসবই মানবতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধ যজ্ঞের অংশ। জাতিসংঘের ওই রিপোর্টের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। আশা করা যায় এবার ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধেরও বিচার হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। করোনাকালে গতানুগতিক বাজেটের পরিবর্তে বিশেষ বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। এদিকে অর্থনীতিবিদগণ মনে করেন, বাজেটে বরাদ্দ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ সম্পর্কে বিশ্লেষকের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আব্দুর রহমান খান।
করোনাকালীন বিশেষ সময়ে 2021-22 অর্থবছরের জন্য বিশেষ বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে বিরোধী দল বিএনপি। আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বাজেট ভাবনা অর্থবছর 2021-22 শীর্ষক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব দেন। তবে অর্থনীতিবিদগণ মনে করছেন, বাজেটে বরাদ্দ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেছেন, জাতি এক মহা দুর্যোগকাল অতিক্রম করছে। কতদিন এই দুর্যোগ চলবে তা অনিশ্চিত। জীবন ও জীবিকার টানাটানিতে জনজীবন এবং অর্থনীতি দুটোই মহাসংকটে পড়েছে। এ অবস্থায় এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, বিশেষ সময়ের বিশেষ বাজেট হওয়া উচিত। এর মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্ভোগ উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। কারণ করোনাকালে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবের বিরোধিতা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেছেন,
বিগত বছরের অভিজ্ঞতা কিংবা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে আমলেই নেয়নি সরকার। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। পরিণত করে সঞ্চিত কালো টাকার জায়গার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী, যা অনৈতিক এবং ন্যায় নীতি মেনে আইন পালনকারী নাগরিকদের প্রতি অবিচার।
এদিকে সরকারের উন্নয়ন বরাদ্দের সিংহভাগই দেয়া হয়েছে 10টি বড় মেগা প্রকল্পের খাতে। এ প্রসঙ্গে সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন,
প্রত্যেকটা মেগা প্রকল্প কিন্তু এখন গতিশীলতা পেয়েছে এই করোনা কালেও বরাদ্দ ঠিক মতো দেওয়া হচ্ছে। আমি ঘুরিয়ে ফিরে বলবো, বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, আগামী 3 জুন জাতীয় সংসদে 2021-22 অর্থবছরের বাজেট প্রস্তাবটি পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 6,03,681 কোটি টাকা, যা কিনা জিডিপির 17.45% এবং চলতি অর্থবছরের বাজেটের চেয়ে 6.28% বেশি। চলতি অর্থবছরে বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত কয়েকটি আসরে আমরা বলেছি, অনেকের ধারণা পাশ্চাত্যের দেশগুলোর নাগরিকরা সব ধরনের সমস্যা থেকে মুক্ত। খাদ্য, শিক্ষা, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। আসলে বাস্তবতা এমনটি নয়। গত আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে গৃহহীনতা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি, ফ্রান্সে রাস্তায় ঘুমান এমন গৃহহীনদের মধ্যে প্রতিদিন গড়ে একজন করে মারা যান। 2018 সালে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছেন, সেদেশে ওই বছর 560 জন গৃহহীন মারা গেছেন। দেশটির কয়েকটি দাতব্য সংস্থা দাবি করেছে, গৃহহীনতার কারণে ফ্রান্সে প্রাণ হারানো মানুষের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের অন্তত 6 গুণ। 2019 সালে প্যারিসে গৃহহীনদের বিষয়ে পরিচালিত দ্বিতীয় আদমশুমারির ফলাফলে দেখা গেছে, রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা কমে পারছে। এরই ধারাবাহিকতায় আজও আমরা পাশ্চাত্যে গৃহহীনতার সমস্যা নিয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের রাজধানী প্যারিসে গৃহহীনতার সমস্যা বাড়ছে। এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বেকারত্বের ক্রমবর্ধমান হার। গৃহহীনদের নিয়ে কাজ করে এমন একটি ফরাসি সংস্থা হচ্ছে লা ক্লোত। এই সংস্থার প্রধান লুই ক্যাভিয়ার বলেছেন, বেকার লোকেরা তাদের কোনো চাকিদায় ঠিকমতো পূরণ করতে পারে না। এর মধ্যে আবাসন সমস্যাও একটা বড় বিষয়। ফরাসি ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক স্টাডিজের পরিসংখ্যান অনুযায়ী প্যারিসে দারিদ্র সীমার নিচে বাস করে 460,000 মানুষ। সমস্যাটা হল পাশ্চাত্যে গৃহহীন মানুষের জন্য চাকরি সহজলভ্য নয়, কিন্তু কেউ যদি আয় না করে তাহলে সে আবাসনের ব্যবস্থা করবে কি করে? এটা একটা দ্বিচারিতা। এ ধরনের নীতি ও আচরণ গৃহহীনতা সংকটকে জিয়ে রাখছে দীর্ঘদিন ধরে। গত বছর প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে। বিশ্বের যে কোনো ধনী দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা বেশি।
আমেরিকার অলাভজনক সংস্থা ফ্যামিলি প্রমিজ জানিয়েছে, বাড়ির চড়ামূল্য, বেকারত্ব এবং দারিদ্র মার্কিন পরিবারগুলোতে গৃহহীনতার সমস্যার বড় কারণ। তারা বলছে 2018 সালে 25,50,000 শিশু গৃহহীনতার সমস্যায় ভুগেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 30 শিশুর মধ্যে একটি শিশু প্রতি বছর আবাসন সমস্যায় পড়ে। 2014 এবং 2015 সালে 1,00,000 বেশি শিক্ষার্থী আবাসন সমস্যার মধ্যে ছিল। গৃহহীনতার সংকটে জর্জরিত শিশুদের 51% বয়স 5 বছরের কম। ব্রিটেনে গৃহহীনতার সমস্যা এতটাই প্রকট যে সেখানে এ বিষয়ে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এ বিষয়ে গোটা দেশ ও সরকারকে সচেতন করতে ব্রিটেনের রাজধানী শহর লন্ডনের পাশাপাশি এডিনবার্গ, কার্ডিফ, ব্রিসবেন ও ডাবলিন সহ বিভিন্ন শহরে মাঝে মধ্যেই পথ ঘুমের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও এ ধরনের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষরাও।
বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের মানুষের দুর্দশা তুলে ধরতে হাজার হাজার মানুষকে নিয়ে প্রচণ্ড শীতের মধ্যে রাত কাটিয়ে সংকটের গভীরতা তুলে ধরার চেষ্টা করে, কিন্তু এখনও এই সংকটের সমাধান হয়নি। লন্ডনে সামাজিক আন্দোলনে সামিল একজন কর্মী বলেছেন, রাস্তায় যারা ঘুমায় অর্থাৎ গৃহহীনদের সবসময়ই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পশ্চিমা দেশগুলোতে রাস্তায় ঘুমানো মানুষগুলোকে রাফ স্লিপার বলা হয়। এ ধরনের আন্দোলনের একজন আয়োজক বলেছেন, গৃহহীনদের দুঃখ কষ্ট উপলব্ধির লক্ষ্যে প্রতীকীভাবে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় ঘুমানোর কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। ডেম লুইস নামের আরেকজন আন্দোলনকারী তাদের আন্দোলন সম্পর্কে বলেছেন, আমরা এর আগে মানুষকে সচেতন করার জন্য রাতে রক্ত হিম করা ঠান্ডা সহ্য করে রাস্তায় ঘুমিয়েছি। সে রাতে বৃষ্টিটাও ছিল প্রচণ্ড, কিন্তু তারপরও আমরা এটা করছি কারণ গৃহহীনতার সমস্যা বড় আকার নিচ্ছে। সেই সঙ্গে আছে উদ্বাস্তু সমস্যা, আছে শরণার্থী সংকট।
ডেম লুইস আরো বলেন, আজ এখানে যারা রাত কাটিয়েছে তারা গৃহহীন কিংবা শরণার্থীর মতোই কাটিয়েছে। আমরা এখানে যে কষ্ট একটা রাত পার করেছি, লাখ লাখ মানুষ সেই কষ্টটা বছরের পর বছর ধরে করছে। চ্যারিটি শেল্টার নামে একটি সংস্থার মতে ব্রিটেনে আশ্রয়হীন মানুষের সংখ্যা 3,00,000-এরও মতো। শুধু লন্ডনেই নয়, দেশ জুড়ে দেখা যায় গৃহহীন মানুষ। তারা রাস্তায় রাত কাটান, 2011 সালের তুলনায় ইংল্যান্ড জুড়ে জরুরি কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা বেড়েছে শতকরা 60%, আর এ সময়ের মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি। জনগণের জন্য সরকারের দেয়া সমাজকল্যাণ ও গৃহ সুবিধা কমিয়ে আনা নীতির কারণেই দেশটিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে বলে মনে করেন জন ডিন নামের আরেক আন্দোলনকারী।
এর পাশাপাশি সরকারের দেয়া গৃহ ভর্তুকির তুলনায় দেশটির বিভিন্ন রাজ্যে বাসা ভাড়া অনেক বেশি। বাসা ভাড়ার এ বাড়তি ব্যয় মেটাতে না পেরে ব্রিটেনের অনেকে রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে মনে করে চ্যারিটি শেল্টার নামের সংস্থাটি। লন্ডনের মতো আলো ঝল মল শহরের রয়েছে এমন অন্ধকার বাস্তবতা। রাতে দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে গৃহহীন অসংখ্য মানুষ, হোমলেস নামে যাদের পরিচয় সেখানে। বিশ্বের উন্নত দেশগুলোতে গৃহহীনতার সমস্যা এই কারণে বড়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারগুলোর পক্ষ থেকে বড় বড় বুলি আওড়ানো হলেও বাস্তবে সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 28 মে শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। জ্বরে ভুগছেন খালেদা জিয়া ইত্তেফাক, বাবার ফিরে আসার অপেক্ষায় আনিসা মানব জমিন। বিশ্লেষণ শত কোটির নলকূপ প্রথম আলো। বাস থেকে শিশুকে ছুঁড়ে ফেললেন সুপারভাইজার ও হেল্পার, দৈনিক যুগান্তর। জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি, মির্জা ফখরুল, কালের কণ্ঠ। বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল 35 লাখ, দৈনিক সমকাল। ভয়ঙ্কর মাদক এলএসডি কি ধরনের ক্ষতি করে এই মাদক, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। জাতীয় পতাকার অবমাননা করেছেন অরবিন্দ কেজরিওয়াল, গুরুতর অভিযোগ কেন্দ্রের দৈনিক সংবাদ প্রতিদিন। বিজেপি বিধায়কদের কাজে বাধা, সাহায্য করছে না রাজ্য, বিস্ফোরক শুভেন্দু, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত।
গুম হওয়া ব্যক্তিদের ফেরার অপেক্ষায় স্বজনেরা, প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে সন্ধান দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। স্বজনেরা বলেছেন, গুম হওয়া ব্যক্তিদের ফেরার অপেক্ষায় আছেন তারা। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। মানববন্ধনে যারা অংশ নেন, তাদের কারো হাতে বা গলায় ঝোলানো ছিল গুম হওয়া স্বজনের ছবি। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, গুম বন্ধ করো, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও। মানববন্ধনে অংশ নেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস। আবরার ইলিয়াস বলেন, আমরা এখনো বাবার অপেক্ষায় আছি। মানববন্ধনে নবম শ্রেণীর শিক্ষার্থী আনিশা বলেন, প্রতিদিন বাবার অপেক্ষায় থাকি, আমার বাবা সন্ধান চাই। বিশ্ব করোনায় মৃত্যু 35 লাখ ছাড়ালো, সমকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 16,87,00,000 ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 35 লাখ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আজকের তথ্য এটি। 2019 সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত 192টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত বছরের 11 মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, আরও 3 জেলায় লকডাউন দেওয়ার পরিকল্পনা। ঈদ পরবর্তী সংক্রমণ বাড়ার যে সংকেত ছিল সেটি এখন সত্যি হতে যাচ্ছে। ঈদের পর আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতি বিবেচনায় এনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি ও অনলাইনে নেওয়ার ব্যবস্থা নিতে সকল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর মানব জমিনের একটি খবর, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। ভয়ঙ্কর মাদক এলএসডি গ্রহণে যা ঘটতে পারে, ইত্তেফাকের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, দেশজুড়ে বিভিন্ন রকম মাদকের ছড়াছড়ি থাকলেও দেশে এই প্রথম নতুন মাদকের সন্ধান মিলেছে। এলএসডি নামের এ মাদকের ভয়াবহতা অন্যান্য মাদকের চেয়ে কয়েকগুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, 80-এর দশকের প্রথম দিকে এমন মাদকের সন্ধান পাওয়া গেলেও পরবর্তীতে দীর্ঘ সময়ের পর আবারও আলোচনায় আসে এটি। পুলিশ বলেছে, উচ্চবিত্তদের তরুণ তরুণীরাই এ মাদক সাধারণত সেবন করে থাকে। মাদকটি সেবনে 2 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একটি সেবনকারীকে সাময়িক আনন্দ দেয়, অন্যটি হ্যালুসিনেশন ও ইলুনেশন দুইটাই তৈরি হয়। আর হ্যালুসিনেশনটা যখন দীর্ঘায়িত হয় তখন সৃষ্টি হয় বড় সমস্যা, এমনকি সেই ব্যক্তি পাগল পর্যন্ত হয়ে যান। চিকিৎসকরা বলছে, মাদকটি অতিমাত্রায় গ্রহণে অনেকে সুইসাইড পর্যন্ত করে বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ নতুন মাদক এলএসডির সন্ধান পায়। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দীঘায় আসতে হতো তাই প্রধানমন্ত্রীর বৈঠকে থাকতে পারেনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি আনন্দবাজার পত্রিকার খবর। এতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির রিপোর্ট দিয়ে এসেছি, তবে বৈঠকে থাকতে পারেনি। উনি আমাকে বৈঠকে ডেকেছিলেন তাই তার সঙ্গে দেখা করে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে 20,000 কোটি টাকার প্যাকেজ চেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে পাবেন কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে আজকালের এক খবরে লেখা হয়েছে, বিজেপি বিধায়কদের কাজে বাধা, সাহায্য করছে না রাজ্য, বিস্ফোরকে দাবি করেছেন শুভেন্দু। নারদা মামলার 4 হেভিওয়েট নেতা জামিন, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের 5 সদস্যের বর্ধিত বেঞ্চ নারদা মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুব্রত মুখোপাধ্যায়, ফিরাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের। এর ফলে তাঁদের আর গৃহবন্দী থাকতে হবে না। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে বিস্তর নাটকের পর মামলাটি আবার ফিরে আসে কলকাতা হাইকোর্টে। আজ বেলা 12টার পর মামলাটি উঠতেই বিচারপতি ইন্দু প্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন যে 2017 সালের মামলায় সেই সময় নেতাদের গ্রেপ্তার না করে এখন তাদের গ্রেপ্তার করা হল, অর্থাৎ সেই সময় তাঁরা প্রভাবশালী ছিলেন না, এখন রাতারাতি প্রভাবশালী হলেন কিভাবে? সিআইএ এর আইনজীবী ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা নারদা মামলার পূর্ণাঙ্গ শুনানি চান, কিন্তু 5 বিচারপতির বেঞ্চ তাঁর আবেদন অগ্রাহ্য করে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেশ করে। শর্ত হিসেবে ট্রায়াল কোর্টের 50,000 টাকার বেলবন্ড পরিবর্তন করা হয় 2,00,000 টাকায়। এছাড়াও এই মামলা সম্পর্কে মিডিয়ার সামনে কোনো মন্তব্য করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দেয়া প্রসঙ্গ। আর এ বিষয়ে কথা বলার জন্যে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এম শাহিদুজ্জামান। জনাব অধ্যাপক এম শাহিদুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক এম শাহিদুজ্জামান, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথা দুটি বাদ দেওয়া হয়েছে আপনি জানেন। সরকার বলছে আন্তর্জাতিক নর্মস মেনে এটি করা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকদেরকে ইসরায়েল সফরের অনুমতি দেয়া হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো বাংলাদেশি ইসরায়েলে গেলে তার শাস্তি পেতে হবে। তো আসলে বাস্তবতাটা কি?
সত্যি সরকারের ভিতরের খবর ঠিক জানি না যে কি মিল করেছে, তবে আমি মনে করি যে যেখানে ফরেন মিনিস্টার নিজে বলছেন যে এখনো ইসরায়েল দমনের উপর নিষেধাজ্ঞা এফেক্টিভ, এরপরে তো আর কিছু বলার থাকে না। যেমন হি ইজ দ্য হায়েস্ট পার্সন, এবং গভর্নমেন্টে কেউ যদি যায় এটা একদম ইলিগাল হবে। আরেকটা ব্যাপার যে ইসরায়েলের ফরেন মিনিস্ট্রির যে ব্যক্তি সিনিয়র এক অফিসার, হি এক্সপ্রেস হিজ হ্যাপিনেস, আমার মনে হয় এটা একটা প্রোপাগান্ডা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশও এখন ঘুরে যাচ্ছে। মোটেও সেরকম কিছু হয় না। আমি এটা সত্যি সত্যি মনে করি যে ইন্টারন্যাশনাল পাসপোর্টে কিছু না লিখে রেখেও যথাযথ নিষেধাজ্ঞা অনেক দেশ রয়েছে মুসলিম ওয়ার্ল্ডে, তারা কোনো কিছু লেখেনি, লেখা না থাকা সত্ত্বেও ইসরায়েল ট্রাভেল, যেহেতু কোন ডিপ্লোম্যাটিক রিকগনিশন নাই সুতরাং ইসরায়েলে ট্রাভেল করা হয় না। এটাই স্বাভাবিক যে যখন কূটনৈতিক সম্পর্কই নাই তখন সেই দেশে যাওয়ার অনুমতি থাকার তো সব প্রশ্নই উঠে না। মানে যদি না কোনো দেশ সিক্রেটলি কোন রকম কিছু করেছে, মালয়েশিয়া ইন্দোনেশিয়া আর পাকিস্তান এদের শুধু পাসপোর্টে লেখা থাকে, তাহলে আমি এটাকে কোনো মেজর ইস্যু দেখি না। আমার মনে হয় ইট হ্যাজ বিন ব্লোন আপ।
জনাব অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি বললেন পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া বা এক্সেপ্ট ইসরায়েল কথাটি উঠে গেল, পররাষ্ট্রমন্ত্রী যখন বললেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা রয়েছে তারপর আর কোনো কিছু বলার থাকে না, কিন্তু প্রশ্ন উঠছে গত 50 বছর ধরে কিন্তু এটি পাসপোর্টে ছিল, হঠাৎ করে 6 মাস আগে এটি তুলে দেয়া হলো, তাহলে এত বছর ধরে যে সেটি ছিল সেটা কি আন্তর্জাতিক নিয়ম মেনে ছিল না? এ প্রশ্ন কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে।
আন্তর্জাতিক কূটনৈতিক রকম তো অনেক পরিবর্তন হয়, আন্তর্জাতিক আইনে অনেক রকম পরিবর্তন হয়েছে। আমার তো অবাক লাগে যে এই ধরনের লেখার কি প্রয়োজনীয়তা ছিল। যখন আমরা তাইওয়ানের বেলায় এটা তুলে দিলাম, সর্বতি ইসরায়েলের বেলায় এটা তুলে দেওয়া উচিত ছিল। আর মুসলিম দেশগুলোর মধ্যে অনেক দেশেরই অনেক রকমের প্রয়োজন থাকে। এখন তো এটা জিও ইকোনমিক্স এর যুগ, অর্থনৈতিক কূটনীতির যুগ। এখন বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধের পরে অ্যালায়েন্সেস, লং টার্ম অ্যালায়েন্সের জায়গায় আমরা শর্ট টার্ম কোয়ালিশন দেখছি। আমার যারা পরিচিত অত্যন্ত সিনিয়র কূটনীতিক, তারাও এটাকে দেখছে অ্যাজ এ পজিটিভ স্টেপ। এটা একটা কমন সেন্স ডিসিশন মনে হয়। আমরা যে 50 বছর আগের পথ থেকে সরে আসছি, এটাই তো একটা অ্যাচিভমেন্ট আমি বলবো, যে পজিটিভ থিং। আর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক হওয়ার কোন সম্ভাবনাই তো আমি দেখি না, যতদিন না ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর কঠিন অবস্থান মেনটেন করে আসছে।
অধ্যাপক শাহিদুজ্জামান, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথাটা বাদ দেওয়ার পর আরও কিছু বিষয় লক্ষ্য করা গেছে। ইসরায়েলের পক্ষ থেকে এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ করা হয়েছে। তবে বাংলাদেশের তথ্যমন্ত্রী কিন্তু বলেছেন তার এই আনন্দ প্রকাশের কোনো অর্থ নেই। অন্যদিকে আমরা লক্ষ্য করলাম এটিও যে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি এটিকে খুব ভালো চোখে দেখেননি। এই যে দুটো বিষয়, এ দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন?
এক্স্যাক্টলি, এটা একটা নির্বুদ্ধিতা বা অতিবুদ্ধি, এটা হচ্ছে শিয়ালের বুদ্ধি। ইসরায়েল ইচ্ছা করে এটাকে এক্সপ্লয়েট করছে, একটা নাটকীয় ধারণা দিচ্ছে, যেখানে যারা নিজেরাই জানতো না এটা সারপ্রাইজ হয়েছে, সেখানেই তো বোঝা যায় যে বাংলাদেশ সেখানে করে নাই। আর এটা আজকে সিদ্ধান্ত না, তো 6 মাস আগেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে যে পাসপোর্টে এই লেখাটা থাকবে না। সুতরাং ইসরায়েল নিজেকে একটা ক্লাউন, একটা জোকার, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিয়াকশন, এটা একটা অতি মানে দুইটা দেশের রাজনৈতিক ইনমেচিওর রিয়াক্ট করছে। ইসরায়েলের ফরেন মিনিস্ট্রি রিয়াকশন একটা নির্বুদ্ধিতা, আর এখানকার প্যালেস্টাইন রাষ্ট্রদূতের রিয়াকশন এটা হচ্ছে একটা অকূটনৈতিক আচরণ, এটাই বলতে হয়। বাংলাদেশ যেখানে ছিল সেখানেই আছে, এবং আমাদের এখন আরো বরং চিন্তা করা উচিত যে এই যে টার্কি যে প্রস্তাব করেছে যে একটা OIC-র একটা সামরিক বাহিনী তৈরি করার কথা চিন্তা করা উচিত ফিলিস্তিনের, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ে, এবং সেটা পাকিস্তান সমর্থন করেছে। তো আমি আশা করব যে বরং ওই বাস্তব ধর্মী বিষয় নিয়েই আমাদের বেশি ফোকাস করা উচিত।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। আপনি বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথাটা বাদ দেয় কোনো কোনো বিশ্লেষক কিংবা আলোচকের অভিমত কোন দুটি দেশের, তার মধ্যে মধ্যপ্রাচ্যের এবং প্রতিবেশী একটি দেশের প্রভাব এখানে কাজ করছে। আর প্রশ্ন উঠেছে 6 মাস আগে এই পরিবর্তনটা আনা হয়েছে, অথচ 6 মাস পর এটি প্রকাশ্যে এসেছে। এই দুটি বিষয় সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
দেখেন, এটা আমার মনে হয়তো যার টাইমিং এটা যারাই করেছে তারা, এটা খুবই ব্যাড টাইমিং, স্পেশালি যখন ফিলিস্তিনে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেল, তারপরে এই ধরনের বিষয়টা জনসমক্ষে আসাটা খুবই দুঃখজনক। এটা যে 6 মাস আগেই সিদ্ধান্ত, এটা হোম মিনিস্ট্রির সিদ্ধান্ত ছিল যতদূর জানি, এবং হোম মিনিস্টার নিজেও বলেছে যে ইসরায়েলে যাওয়ার মতো কোনো অনুমতি নেই। এখন এটা কারা এই সময়টায় এই তথ্যটা কিভাবে রিভিল করলো, আমার মনে হয় ব্যাপারটা ভবিষ্যতে আরো অনেক কিছু হয়তো বের হয়ে আসবে। এটাও সম্ভব হতে পারে যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় এই ধরনের কোনো উদ্যোগ হতে পারে। এমনও হতে পারে যে একটা রিউমার ছড়াচ্ছে যে বাংলাদেশ নাকি স্কোয়াডে জয়েন করবে, সেটার সাথে সংযুক্ত করে এই ধরনের কথা বলা হয়। কিন্তু আমার কাছে এটা অ্যাবসার্ড মনে হয়, একদম অস্বাভাবিক। কারণ কোন দেশ জ্ঞাতভাবে, যেখানে একটা মুসলিম বিশ্বের অত্যন্ত কমিটেড একটা দেশ বাংলাদেশ, সেই দেশ এখন এই ধরনের একটা কোন উদ্দেশ্য নিয়ে ঘোষণা করবে যে ইসরায়েলের এটা উঠে দিচ্ছে, ইসরায়েলের দমন করা এখন আমাদের একটা স্বাভাবিক একটা ইয়ে হবে, এ ধরনের ঘটনা কোন স্বাভাবিক ভাবে কূটনীতিতে ঘটার প্রশ্নেই চলছে না। কিন্তু সামহাও আমার মনে হয় কোন মহল থেকে এরকম একটা উষ্ঠানিমূলক চিন্তাধারার প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেন।
জনাব অধ্যাপক এম শাহিদুজ্জামান, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথাটা বাদ দেয়া নিয়ে যেসব আলোচনা সমালোচনা হচ্ছে সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদে। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাশার আল আসাদ, দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা, অভিনন্দন জানাল ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলা। বাংলাদেশে ছাত্র শিক্ষকদের করোনার টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গে নারদা দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ফিরহাদ হাকিম সহ চার নেতা মন্ত্রী, মুখ খুলতে পারবেন না গণমাধ্যমে। শ্রোতাবন্ধুরা এবারে সবশেষে পাওয়া একটি খবর। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপ ফলপ্রসূ হলে দেশটির উপর থেকে সতর্কতার সঙ্গে নিষেধাজ্ঞা তুলবে ওয়াশিংটন। তিনি গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা এবং পরমাণু সমঝোতা সংক্রান্ত এক প্রশ্নোত্তর পর্বে একথা বলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।